الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামি ভাইরা এবং মাদিনা চ্যানেল দর্শকবৃন্দ আপনাদের প্রিয় অনুষ্ঠান নূরে হাদিস নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছে শুরুতেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত একটি হাদিসে পাক শ্রবণ করে নেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দৈনিক আমার উপর পঞ্চাশ বার দরুদ শরীফ পাঠ করে কাল বরজে মাহশার কেয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব সুবহানাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ কেফি সাহেব ভাইরা এবং মদিনার দর্শকবৃন্দ নূরে হাদিস হাদিসে পাকের উপর আমাদের আলোচনা থাকে এবং এখানে হাদিসে পাকের তরজমা প্রথমত হাদিসে পাকের ইবারত আরবি আমরা শুনে থাকি এরপর হাদিসে পাকের অনুবাদ শুনে থাকি এরপর রাবি যিনি হাদিসের পাকের বর্ণনাকারী তার উপর কিছু আলোচনা হয়ে থাকে সাথে সাথে হাদিসে পাকের বিশদ কিছু ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করা হয়ে থাকে আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অনেক অজানা কিছু আমাদের জানা হবে আমল করার জজবা নসিব হবে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আজকে যেই হাদিসে পাকখানা আমরা শ্রবণ করব সেটা হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যেটা বুখারী শরীফের মধ্যে এবং মুসলিম শরীফের মধ্যে উভয় হাদিসখানার মধ্যে এই হাদিসে পাকটি বর্ণিত হয়েছে আমরা প্রথমে হাদিসে পাকের ইবারত তিলাওয়াত শ্রবণ করে নেই আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল ঈমানু বিদ্উন ওয়া সাবউনা শুআবাতান ফা আফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুআবাতুন মিনাল ঈমান মুত্তাফাকুন আলাই এটা ছিল হাদিসে পাক মূল অংশ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাক বর্ণনা করছেন যাকে কাসিরুর রুয়াতের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় অর্থাৎ অধিক বর্ণনাকারী রাবিদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আহলে সুফফার মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন ইনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববী শরীফের মধ্যে পড়ে থাকতেন যে সকল সাহাবা ইকরাম তন্মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম আর তিনি এত ভালো শিক্ষার্থী ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারের মাদ্রাসার যে তিনি যা শিখতেন তা মনে রাখতেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দানে তিনি এতই প্রখর স্মরণ শক্তি আল্লাহ তাআলার দরবার থেকে পেয়েছিলেন যার কারণে তিনি যা শুনতেন তা তার মনে থাকত আজকের হাদিসে পাকের তরজমা আমরা শ্রবণ করে নেই আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ক্বালা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন আল ঈমানু বিদ্উন ওয়া সাবউনা শুআবাতান ঈমানের 70 অধিক শাখা রয়েছে ঈমান যেটা আমরা ঈমান বলি ঈমানের 70 অধিক শাখা রয়েছে আচ্ছা এরপর ফা আফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওগুলোর মধ্যে সর্বোচ্চ শাখা হচ্ছে সর্বোত্তম শাখা হচ্ছে এ কথার সাক্ষ্য দেয়া এ কথা বলা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কলবা শরীফের সাক্ষ্য দেয়া এখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার উদ্দেশ্য হচ্ছে আবার মুহাম্মদ রাসূলুল্লাহ কালমা তাইয়াবার অর্ধেক অংশকে বাদ দেয়া নয় মূল কালিমা পুরোটাই উদ্দেশ্য হাদিসে পাকের মধ্যে হয়তো জুস ইরশাদ করেছেন আংশিক উল্লেখ করে পুরোটাই উদ্দেশ্য নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কালমা শরীফ মোরাদ যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ইসলাম আল্লাহ তাআলার রসুল এটার সাক্ষ্য দেয়া এবং সর্বনিম্ন শাখা হচ্ছে ঈমানের সর্বনিম্ন পর্যায়ের শাখা হচ্ছে কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে নেওয়া ইমাতুল আযা আনি তারিক রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা এটাও ঈমানের লক্ষণ আচ্ছা এরপর হাদিসে পাকের মধ্যে কি আসছে ওয়াল হায়াউ শুউবাতুম মিনাল ঈমান আর হায়া হচ্ছে লজ্জা হচ্ছে ঈমানের একটি অন্যতম শাখা ঈমানের একটি শাখা সুবহানাল্লাহ আমরা হাদিসে পাকের মূল তেলাওয়াতও শ্রবণ করে নিলাম এবং হাদিসে পাকের তরজমা আমরা অনুবাদ আমরা শুনে নিলাম। হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে যে ইমানের কিছু শাখা রয়েছে, ইমানের কিছু শাখা রয়েছে, ইমানের বহিঃপ্রকাশ ঘটে আমাদের আমলের কারণে। ইমান সর্বপ্রথম এবং সর্বোচ্চ শাখা হচ্ছে যে শাখা, একটা গাছের মধ্যে যেমন বিভিন্ন কাণ্ড শাখা থাকে, তো ইমান নামের যেই বৃক্ষটা রয়েছে এই বৃক্ষের কিছু শাখা প্রশাখা রয়েছে। তো সর্বোত্তম শাখা যেটা সেটা হচ্ছে কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, ইবাদতের উপযুক্ত উপাস্য কেউ নেই, এটা সাক্ষী দেয়া, সাথে সাথে মুহাম্মদ রসুলুল্লাহ রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার রসুল, এটার সাক্ষী দেয়া। এটা হচ্ছে ইমানের মূল এবং অন্যতম শাখা। এবং সর্বনিম্ন পর্যায়ে যেটা ইমানের বহিঃপ্রকাশের শাখা সেটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে নেয়া। আরেকটা হাদিসে পাকের মধ্যে, এই হাদিসে পাকের আরেকটা লাস্টের অংশে এটা বলা হয়েছে যে আল হায়া ও শুবাতুন মিনাল ঈমান, যে হায়া লজ্জা এটা ইমানের একটি শাখা। সুবহানাল্লাহ, যার হায়া নাই তার এক প্রকার ইমানই নাই, সে যা ইচ্ছা তাই করতে পারে। অন্য হাদিসে পাকের মধ্যে এরকম ইরশাদ রয়েছে, যার কাছ থেকে হায়া চলে যায় সে যা ইচ্ছা তাই করতে পারে, কারণ লজ্জা শরম এটা অনেক বড় আল্লাহ তাআলার একটা নিয়ামত। তাই যখন একটা মানুষের কাছ থেকে হায়াকে লজ্জাকে উঠিয়ে নেওয়া হয় তখন তার দ্বারা প্রত্যেকটা কাজ করা আসান হয়ে যায়, দুনিয়াবি যে কোনো গুণা সে করতে পারে, যে কোনো কর্মকাণ্ডে সে লিপ্ত হতে পারে। আর যার চক্ষু লজ্জা আছে হায়া আছে বংশীয় লোক, সে এরকম গুণাহ করতে পারে না, সামাজিক অঘটন সে ঘটাতে পারে না, রাষ্ট্রদ্রোহী কাজ সে করতে পারে না, মুসলমানের বিরুদ্ধে এমন কোনো কাজ এমন কোনো অ্যাকশনে সে আসতে পারে না যার হায়া লজ্জা আল্লাহ তার রসুলের মহাব্বত ভয় যার অন্তরে আছে সেটা করতে পারে না। চলুন আমরা আজকের হাদিসে পাকের যিনি রাবি যিনি বর্ণনাকারী তার একটু জীবনী আমরা শ্রবণ করে নেই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, ইসলাম পূর্বে আব্দুশামস ছিল, আব্দুশামস ছিল, এবং ইসলাম গ্রহণের পর তাকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেই নাম দিয়েছেন সেটা হচ্ছে আব্দুর রহমান। আব্দুর রহমান, অন্য নামও রয়েছে আব্দুল্লাহ আব্দুর রহমান, তাকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নামকরণ করেছিলেন। তার পুরো নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে সাখর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাইবার যুদ্ধের বছর তিনি ইসলাম গ্রহণ করেন, চার বছর মুসাফির ও মুকিম অবস্থায় ছায়ার মতো রসুলের সাথে তিনি ছিলেন। চার বছর সময় খুব কম পেয়েছেন, যেহেতু তিনি খাইবার যুদ্ধের সময় ইসলাম গ্রহণ করেছেন, এই চার বছরের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ইসলামের সাথে সফরে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইকামত করতেন থাকতেন স্বদেশের মধ্যে মদিনা তৈয়বার মধ্যে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথেই তিনি ছায়ার মতো থাকতেন। তিনি বিড়ালকে খুব ভালোবাসতেন, তিনি বিড়ালকে খুব ভালোবাসতেন, এমনকি একবার তার জামার আস্তিনে তিনি বিড়াল নিয়ে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লামের দরবারে চলে আসলেন। তখন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম এটা দেখে তিনি আবু হুরায়রাকে ইয়া আবা হুরায়রা বলে তিনি সম্বোধন করলেন, অর্থাৎ হে বিড়াল ওয়ালা, ছোট বিড়াল ছানাকে হুরাইরা বলা হয়, সে হে বিড়াল ছানার পিতা বা বিড়াল ছানা ওয়ালা। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া ইসলামের মুখ নিঃসৃত এই বাণী, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা তাকে যে বলে সম্বোধন করেছেন, যা বলে সম্বোধন করেছেন, এটা তার এত প্রিয় লাগলো যে তিনি সেদিন থেকে আবু হুরায়রা নামে প্রসিদ্ধি লাভ করলেন, সাহাবায়ে কেরাম তাকে আবু হুরায়রা বলে ডাকতে লাগলেন। আর তার কাছে এটা এত প্রিয় ছিল যে তিনি অন্য তার আসল নাম যেটা আব্দুর রহমান ছিল এটার চেয়ে বেশি আবু হুরায়রা নামে তিনি প্রসিদ্ধি লাভ করেন। আজকে হাদিসে পাকের জগতে মুসলিম বিশ্বে তাকে আবু হুরায়রা নামেই সবাই চেনে, কিন্তু আব্দুর রহমান, হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বললে কেউ হয়তো তাকে চিনবে না, তাকে আবু হুরায়রা নামে সবাই চেনে। হিজরি 35 সনে মদিনায় মুনাব্বারায় তিনি ওয়াফাত পান, হিজরতের 35তম বছর তিনি মদিনায় মুনাব্বারার মধ্যে ওয়াফাত পান। তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। জান্নাতুল বাকিতে 10,000 সাহাবী রসুলের মাজারা পাক রয়েছে, যেটা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলী বলে সাল্লামের রওজাই আকদসের পাশে যেই কবরস্থান রয়েছে যেটাকে আমরা জান্নাতুল বাকি বলে থাকি, সেখানে 10,000 সাহাবী রসুল সাল্লাল্লাহু তাআলা আলী ইসলাম আরাম করছেন। তন্মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর্ভুক্ত। তিনি 87 বছর হায়াত পান। তিনি অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। তার কাছ থেকে 4,364টি হাদিসে পাক বর্ণিত হয়। অন্য বর্ণনায় আরও এর চেয়ে বেশি হাদিসে পাক তিনি বর্ণনা করেন। কাসিরুর রুওয়াতের মধ্যে, অর্থাৎ অধিক হাদিস বর্ণনাকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরবারে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক কিছু শুনি ভুলে যাই, আমার কিছু স্মরণে থাকে না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার চাদর বিছাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজের চাদর মাটিতে বিছালেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা কিছু উভয় হাত মুবারক দ্বারা কিছু নিয়ে ওনার চাদরের উপর ঢাললেন আর বললেন, এটা তোমার শরীরে পেঁচিয়ে নাও। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদর নিয়ে নিজের শরীরের মুবারকের মধ্যে পেঁচিয়ে নিলেন। এরপর থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, আমি যাই শুনি তাই আমার হৃদয় স্পটে, হৃদয়ের মানস পটে গেঁথে যায়, আমি ভুলি না, কখনো ভুলি না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাকে অসাধারণ জ্ঞান আল্লাহ তাআলা দয়ায় দান করেছেন। হাকিকি দাতা তো আল্লাহ তাআলা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা বন্ধনকারী বানিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলা দয়ায় যাকে ইচ্ছা যা কিছু দান করতে পারেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা অনেক কিছু দান করেছেন, উমর ফারুক আজমকে অনেক কিছু দান করেছেন, অনেককে জান্নাত দান করেছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দয়া। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসাধারণ স্মৃতি জ্ঞান রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দান করেছেন। তাই ইনি কাসিরুর রুওয়াতের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। চলুন আমরা হাদিসে পাকের কিছু ব্যাখ্যার দিকে যাই। হাদিসে পাকের মধ্যে ইমানের 70টিরও বেশি শাখা থাকার কথা উল্লেখ করা হয়েছে। এখানে লফ্স একটা শব্দ শোবা ইউজ করা হয়েছে। শোবা, শোবা কাকে বলা হয়? এর ব্যাখ্যা আসছে, গাছের ডালকে, গাছের ডালকে শোবা বলা হয়। এখানে ডাল মোরাদ, ডাল দ্বারা উদ্দেশ্য হচ্ছে স্বভাব। ইসলামের মধ্যে অনেক স্বভাব রয়েছে, অনেক আচার আচরণ রয়েছে, তন্মধ্যে একটা উত্তম স্বভাব হচ্ছে এটা। শোবা দ্বারা এখানে স্বভাব উদ্দেশ্য। সাধারণ কাজ থেকে সর্বোচ্চ কাজ পর্যন্ত সবই ইসলামী স্বভাব, কোনোটি ছেড়ে দিও না, এটাই হচ্ছে আজকের হাদিসে পাকের শিক্ষা। সর্বনিম্ন একটা শোবা, স্বভাব, আচরণ বা ইসলামী ঈমান নামক গাছের যে ডালের কথা উল্লেখ করা আছে, স্বভাবের কথা উল্লেখ করা আছে, সর্বনিম্ন একটি কাজ হচ্ছে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, এটাই ঈমানের বহিঃপ্রকাশ। আর সর্ব উন্নত, সর্বোত্তম শাখা হচ্ছে যেটা স্বভাব, সেটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের, একত্ববাদের সাক্ষী দেয়া এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের রিসালাতের সাক্ষ্য দেয়া, এটা হচ্ছে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ ইসলামী স্বভাব এবং ইসলামের ঈমানের ডাল। আচ্ছা, কালিমায়ে তয়বা পড়তে থাকা, এটা ইসলামের সর্বোত্তম একটা কাজ, সেটার অভ্যাস করা, মুর্দাকে কালিমায়ে তয়বার সওয়াব পৌঁছানো, কারো মৃত্যুর পর তৃতীয় দিনে কোরআনে পাক পাঠ ইত্যাদির অনুষ্ঠান করা, এই হাদিস থেকেই গ্রহণ করা হয়েছে। কারণ উত্তম ইবাদতের সওয়াব উত্তম, উত্তম ইবাদতের সওয়াব উত্তম, এটাই পৌঁছানো উচিত। তাহলে ইসলামের মধ্যে অনেক স্বভাব রয়েছে, কোরআনে পাকের তেলাওয়াত করা এটাও ইসলামী একটা কাজ, ইসলামী একটা স্বভাব, ঈমানের একটি বহিঃপ্রকাশ। রাস্তা থেকে একটা যদি কষ্টদায়ক বস্তু স্মরণ, এটা ইসলামের অন্যতম একটা স্বভাব হয়, ঈমানের একটা বহিঃপ্রকাশ হয়, তাহলে কালিমায়ে তয়বা পড়া এটা তো উত্তম স্বভাবের কথা এখানে বলা হয়েছে। মৃত ব্যক্তিকে কালিমায়ে তয়বা পড়ে এটার সওয়াব পৌঁছানো উত্তম কাজ। আমরা নামাজ ইত্যাদি অনেক কিছু আদায় করছি, এটার সওয়াব আমরা মৃতদের জন্য পাঠাতে পারি এবং সাথে সাথে আমরা জীবিত কারো জন্য এটাই আমরা তোহফা হিসেবে পেশ করতে পারি, তার আমল নামার মধ্যে এটা যোগ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইবাদত করে অন্য পর্যন্ত এর সওয়াব পৌঁছানোর আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন। হাদিসে পাকের দ্বিতীয় অংশে যেটা বলা হয়েছে, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, অর্থাৎ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেয়া, সরিয়ে ফেলা, পাথর, ইট, কাঠ ইত্যাদি, যেগুলো দ্বারা মানুষ কষ্ট পায়, মানুষ কষ্ট পায় রাস্তায় এমনভাবে দাঁড়ানো, এমনভাবে বসা, যেটা কারণে মানুষের পথ চলতে কষ্ট হয়, এটাও কিন্তু অনেক বড় কষ্টের কারণ। আমি যদি আমার প্রতীক ইসলামী ভাই যারা আসবে তাদের জন্য আমি রাস্তাকে সংকুচিত না করে আমি প্রশস্ত করার নিয়তে যদি রাস্তা থেকে সরে দাঁড়াই, আমি ওখানে না বসি, এটাও কিন্তু অনেক বড় একটা ইসলামী স্বভাব। আজকে আমরা যা কিছু খেয়ে রাস্তার মধ্যে নিক্ষেপ করি, এটা রাষ্ট্রীয় দৃষ্টিতেও একটা কটু কাজ, দৃষ্টিকটু কাজ, একটা খারাপ কাজ। কিছু জায়গায় তো এর কারণে জরিমানাও দিতে হয়, হ্যাঁ, এবং রাষ্ট্রীয় একটা অনেক বড় আইন লঙ্ঘনমূলক কাজ হচ্ছে এটা রাস্তার মধ্যে যা কিছু ফেলা বা এদিক সেদিক কোনো জিনিস ফেলে রাখা। তাই ইসলাম এটা আমাদেরকে অনেক আগে শিক্ষা দিয়েছেন যে আমরা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলি, এগুলো সরিয়ে ফেলা সওয়াবের কাজ, এমনকি সৃষ্টির উপকার করাও বড় সওয়াবের কাজ, এমনকি পানি পান করানো। এজন্য কোনো কোনো মানুষ পথের ধারে পানীয় জল ইত্যাদি সরবরাহ করে থাকেন, এটা অত্যন্ত ইসলামের মধ্যে একটি মূল্যবান কাজ। অন্যতম কাজ হচ্ছে মানুষের উপকার সাধন করা, মানুষের উপকার সাধন করা। মানুষ আমরা হয়েছে কেন? তাই আমাদের দেশীয় একজন কবি বলছেন যে আরতের ডালা তসবির মালা আসিবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা আর যত সব বাজে। তাই আমি যদি আরতের ডালা বিছানা আমি জায়নামাজ বিছিয়ে তসবির মালা হাতে নিয়ে আমি অনেক ইবাদত করলাম, কিন্তু আমার মুখ দ্বারা, আমার হাত দ্বারা, আমার চলন বলন কথন সবকিছু দ্বারা মুসলমান কষ্টে আছে, আমার প্রতিবেশী কষ্টে আছে, আমার মা বাবা কষ্টে আছে, আমার ভাই বোন কষ্টে আছে, তো এগুলো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কোনো কাজে আসবে না। হ্যাঁ, এগুলো তো করতে হবে, কিন্তু সাথে সাথে মুসলমানদেরকে আমার অনিষ্টতা থেকে বাঁচাতে হবে, মুসলমানদের উপকার সাধন হয় এমন কাজ আমাকে করতে হবে। তাই প্রিয় ইসলামী ভাই মাদিন চ্যানেল দর্শকবৃন্দ, রাস্তায় কোনো এমন কোনো জিনিস যদি আমরা দেখি, যেমন কলার খোসা আমরা পাই, কোনো ময়লা দুর্গন্ধমূলক জিনিস আমরা ওখানে দেখতে পাই, এগুলো আমি সরিয়ে ফেলি, আমার সামর্থ্য আছে, শক্তি আছে, সময় আছে, আমি এগুলো সরিয়ে দিই। আমার পরবর্তী আমার পেছনে আগত মুসলমান ভাই যেন এই কষ্টে সে লিপ্ত না হয়। আচ্ছা, কোনো দুর্গন্ধমূলক জিনিস আমি দেখলাম, নাকটা চেপে ধরে আমি নিজেই সরে গেলাম, কিন্তু পরবর্তীতে মানুষ আসতেই থাকে, এই দুর্গন্ধমূলক কাজটা কে সরাবে? মিউনিসিপ্যালিটির মানুষ এসে এটা যতক্ষণ পর্যন্ত সরাবে না ততক্ষণ এটা এখানেই পড়ে থাকবে? না, মুসলমানের সবার এমন না হওয়া চাই। ওটা আমার সময় আছে, সামর্থ্য আছে, আমি দুজন মুসলমান মিলে আমি ওই কষ্টদায়ক কোনো একটা জন্তু মারা গিয়েছে আমি সরিয়ে অনেক দূরে একটু গর্ত করে আমি পুঁতে ফেলি, ইনশাল্লাহ সওয়াব হবে, ইসলামের ঈমানের একটি অনেক বড় বহিঃপ্রকাশ ঘটবে, পরবর্তীতে মুসলমান যারা আসবে তারা তাদের অন্তর আমাদের জন্য দোয়া করবে। আমাদের স্বভাব এমন হওয়া চাই, মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যে নিজে কষ্ট সহ্য করে অপর মুসলমান ভাইকে কষ্ট থেকে রক্ষা করে, এটাই হচ্ছে মুসলমানের স্বভাব। হাদিসে পাকের তৃতীয় অংশে যে জিনিসটা বলা হয়েছে লজ্জা, আল হায়াউ শুআবাতুন মিনাল ঈমান, লজ্জা ঈমানের একটি অনেক বড় ভূষণ, যার কাছে লজ্জা নাই তার কাছে এক প্রকার ঈমান নাই, ঈমানের নূরানিয়ত সৌন্দর্যতা তার ভিতর নাই। তাই লজ্জা যার কাছ থেকে উঠিয়ে ফেলা হবে, আল্লাহ তাআলার পানা হয়তো তার কাছ থেকে ঈমান তুলে ফেলা হয়ে যেতে পারে, অর্থাৎ তার কাছ থেকে ঈমান ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। লজ্জা দ্বারা ঈমানই লজ্জা বোঝানো হয়েছে, যা যাবতীয় গুনাহ থেকে বিরত রাখে। কারণ লজ্জা দ্বারা ন্যাক কাজ করতে লজ্জা বোধ এটা না, গুনাহ করা ক্ষেত্রে লজ্জা বোধ করা এবং নেকি করতে দেরি করাটা এক্ষেত্রে লজ্জা বোধ করা। মসজিদে আমি যাব, বন্ধুদের সাথে আড্ডায় আছি, আজান হয়ে গেছে, তো লজ্জা করছে না, বন্ধুরা কি বলবে আমি তাদের আড্ডা ছেড়ে আমি মসজিদে যাব, এগুলো তো মোল্লাদের কাছে নামাজ পড়া, আমি তো ভিআইপি পার্সন, আমি তো ব্যবসায়িক বড় মার্চেন্ট পার্টিদের সাথে আছি, এরা নামাজ পড়ছে না, আমাকে তো সোশ্যাল, আমি এদের সোশ্যালিটি তো মেনটেন করা চলে না, আমার কাজ এদের সাথে মানে একটা তাল মিলিয়ে চলাটা হচ্ছে আমার কাজ, এরা নামাজ পড়ছে না, আমিও নামাজ পড়বো না, পড়েন না, হয়তো বাসায় গিয়ে আমি রাতে নামাজ পড়ে দিব, না এটা না। মানুষকে লজ্জা না করে আল্লাহ তাআলাকে লজ্জা করা, আখেরাতে ময়দানে মাহশারে আমার আমলের হিসাব আমাকে দিতে হবে সেই লজ্জা করা, মুয়াজ্জিন আজান দিয়েছে মসজিদে আমাকে ডাকা হচ্ছে, আমি ইবাদতের জন্য দুনিয়ার সব লজ্জাকে ত্যাগ করে আমি ইবাদতের প্রতি ধাবিত হব, চলে যাব, এটা তো গুনাহ করাকে লজ্জা করা। আর নেকি করতে দ্বিধা না করা, নেকি করতে দ্বিধা না করা, এটাই হচ্ছে লজ্জা। তো লজ্জা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যাবতীয় গুনাহ থেকে বিরত থাকা। বান্দা মখলুককে অর্থাৎ সৃষ্টি জগৎকে, আল্লাহর রসুলকে এবং ও ফিরিস্তাকে, সর্বোপরি আল্লাহ তাআলাকে লজ্জা করবে, গোপনে কোনো গুনাহ করবে না, কারণ আল্লাহ রসুল ও ফিরিস্তাগণ দেখছেন আমি যা গুনাহ করছি, আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহর রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম দেখছেন, ফিরিস্তারা দেখছেন, এটা লিপিবদ্ধ করছেন, আল্লাহ দেখছেন, এটা তো মেনে নেওয়া যায়, ফিরেস্তারা লিখছেন দেখছেন, এটা আমরা সবাই মানি, কেন কেরামান কাতিমের ফিরেস্তারা লিখছেন, তো রসুল দেখছেন বললে আমাদের মনের মধ্যে কেমন যেন একটা সংশয় কুমন্ত্রণা চলে আসে, রসুল কেন দেখবে, রসুল তো রওজায়ে আকদসের মধ্যে আরাম করছেন, বিভিন্ন মাজারা বাগের মধ্যে নবীরা আছেন, তারা কীভাবে দেখবেন ইসলামী ভাইয়েরা মদিনায় দর্শক দিন। আমরা একটু চিন্তা করি, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সৃষ্টির মধ্যে সেরা, যার উসিলায় আল্লাহ তাআলা ফিরিস্তা জগৎ সব কিছুকে সৃষ্টি করেছেন, যাকে সৃষ্টি না করলে কিছুকে সৃষ্টি করতেন না, সম্মানের দিক থেকে ফিরিস্তারা আল্লাহর দরবারে বেশি শ্রেয় নাকি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি, নবীদের মর্যাদা আল্লাহর দরবারে বেশি না ফিরিস্তাদের মর্যাদা বেশি? অবশ্যই নবী রসুলদের মর্যাদা আল্লাহর দরবারে বেশি। তো নবীদের দরবারের খাদিম ফিরিস্তাদের পাওয়ার যদি এমন হয় যে তারা অনেক কিছু শুনে থাকে, সব লিপিবদ্ধ করে লিখে থাকে, তারা দেখে, তো নবীরা কেন দেখবেন না? অবশ্যই দেখবেন, এটা আল্লাহ তাআলার কুদরতের ফয়সালা। নবীদেরকে আল্লাহ তাআলা এমন এমন বিশেষায়ন দান করেছেন যে তারা তার উম্মতের সব কিছু দেখে থাকেন। তার প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনা চ্যানেল দর্শকবৃন্দ, লজ্জা আল্লাহকে করব, আমার রসুলকে করব এবং ফেরেশতাদের করব, তারা দেখছেন আমি বেহায়ামূলক কাজ করছি, হয়তো মনে হচ্ছে কেউ দেখছে না, চার দেওয়ালের মধ্যে আমি বসে দরজা বন্ধ করে জানালা বন্ধ করে যা ইচ্ছে তাই করছি, না, আল্লাহ তার রসুল দেখছেন। কেয়ামত নিয়ে এগুলা রেকর্ড ফাঁস করা হবে। আমরা কোরআনে পাক যখন পড়ি তখন তরজমা পড়লে আমরা বুঝি যে কেয়ামতের দিন আমার জোবানের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে, আর আমার পা সাক্ষী দিবে, আমার হাত সাক্ষী দিবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে আমি কি করেছিলাম। তাই আল্লাহ তার রসুলকে গুনাহ করার ক্ষেত্রে আমরা লজ্জাবোধ করি, এবং নেকি করার ক্ষেত্রে কোনো দুনিয়াবী বান্দাকে দুনিয়াবী পার্সনকে আমরা দৃষ্টিতে না এনে, অর্থাৎ তাদের লজ্জাকে মাথায় না নিয়ে আল্লাহ তার রসুলের মহাব্বতকে প্রাধান্য দিয়ে আমরা ইবাদতের দিকে ঝুঁকে পড়ি, গুনাহ ত্যাগ করি, এটাই হচ্ছে আসল লজ্জা। তাই প্রকাশ্যভাবে এমন কোনো কাজ করব না। মুসলমানগণ দেখতে পাচ্ছেন এরকম আমরা একটা খেয়াল রাখতে পারি, কারণ মুসলমানগণ দেখেন, নাফসানি কিংবা শয়তানি লজ্জা বোঝানো এই হাদিসে পাকের মধ্যে উদ্দেশ্য নয়। যেমন নামাজ বা ফরজ গোসল করতে লজ্জাবোধ করা, রাতে গোসল ফরজ হয়ে গেছে, এখন সবার সামনে উঠে ফজরের নামাজের সময় গোসল কীভাবে করব, সবাই লজ্জা দিবে, এরকম লজ্জা না করা, নাপাক অবস্থায় থাকবো এটা কেমনে হয়, তাই তাড়াতাড়ি গিয়ে গোসল করে পবিত্র হয়ে যাওয়া দরকার। প্রিয় ইসলামী ভাইরা উম্মতে মুসলিমা দর্শকবৃন্দ, নেকির কাজে দেরি করা উচিত না, ফরজ গোসল আদায়ে দেরি করা উচিত না, গুনাহ ছাড়তে দেরি করা উচিত না, কখন আমার বয়স হবে তখন আমি গুনাহ ছাড়বো, হজ করব, তারপর গুনাহ ছেড়ে দেব, মেয়েদের বিয়ে দিব, বা আমি বড় হব, আমার সংসার হবে, তারপর আস্তে আস্তে দাড়ি রাখবো, নামাজ পড়বো, ইত্যাদি 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 আমরা প্ল্যানিং করে রাখি, কিন্তু না, আমার হায়াতের বাজেট কতদিন আছে আমি তো জানি না। তাই প্রিয় ইসলামী ভাইরা মাদিনা চ্যানেল দর্শকবৃন্দ, আজকে বুঝে এসেছে এই কাজটা শরীয়ত সম্মত এবং এটা আমাকে আখেরাতে ফায়দা দিবে, আজকে কাজ করা শুরু করে দেয়, আজকে ডান, গুনা এটা আমাকে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত করবে, আমাকে আখেরাতের মধ্যেও সে আমাকে ক্ষতিগ্রস্ত করবে, এই গুনা আমি এখনই ছেড়ে দিব। গুনা থেকে তওবা করার ক্ষেত্রে এক বিন্দু পরিমাণ, এক সেকেন্ড পরিমাণ, সেকেন্ড কি বলবো, ন্যানো সেকেন্ড পরিমাণও দেরি করা উচিত না। নেকির পথে এগিয়ে আসতে টেনশন না করে দ্রুত এগিয়ে আসা দরকার, আর এর জন্যই হচ্ছে উত্তম একটা পরিবেশ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে দিচ্ছেন। যেখানে আছি আমরা দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যাই, মাদিনী চ্যানেল দাওয়াত ইসলামী একটি বিভাগ, এর মাধ্যমে এটা দেখতে থাকি আমি, গুণাপূর্ণ চ্যানেলগুলো আমি আমার ঘর থেকে বের করে দেই, আমার সন্তানদেরকে আমি ইসলামী দীক্ষা দেই এবং শরীয়তের ইলম যেটা আছে এটা শিক্ষা দেয়। ইনশাআল্লাহ দাওয়াত ইসলামী ওয়ালারা কোথায় আছে আপনি নেটের মধ্যে সার্চ দিলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন, মাদিনী চ্যানেলের মাধ্যমে আপনি এটার সন্ধান পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের সর্বোত্তম শাখা থেকে, সর্বোত্তম স্বভাব থেকে, সর্বনিম্ন স্বভাব সব কিছু অর্জন করার এবং বিশেষ করে হায়াকে অর্জন করার, হায়ার উপর থাকার এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ নূরে হাদিস পর্বে, আমরা এক একটি হাদিসের বাঘ নিয়ে আপনাদের সামনে প্রতিনিয়ত আসতে থাকব এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাঘের সুগন্ধিময় মাদানী ফুল আপনাদের খিদমতে পেশ করতে থাকবো। আল্লাহ তাআলা সবকিছুর উপর আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন। আমিন। বিজাহিন নবীর আমিন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।